হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব জেবুন্নেসা রহমানের সঙ্গে। জেবুন্নেসা রহমান একজন শিক্ষাবিদ। আশির দশকে বাংলাদেশ থেকে যে সকল শিক্ষার্থী আমেরিকায় পড়তে এসেছেন তাদের কাছে অত্যন্ত সুপরিচিত একটি নাম জেবুন্নেসা রহমান। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। জেবুন্নেসা রহমান, প্রথমেই আপনাকে নারী কণ্ঠ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আমিও অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে নারী কণ্ঠে আহ্বান করার জন্য।
আপনি দীর্ঘদিন ধরে শিক্ষা জগতে আছেন, আপনি যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে থাকেন, আপনি এ সম্পর্কে যদি আমাদের শ্রোতাদের একটু বিস্তারিত বলেন শিক্ষা জগতে সংশ্লিষ্ট হওয়ার ব্যাপারে।
এটা খুবই একটা প্রশ্ন, ভালো প্রশ্ন আমার জন্য, কারণ আমি আমার নিজের ক্যারিয়ারে ইন্টারমিডিয়েট করার পরে আমি স্কুল থেকেই শুরু করি, স্কুলের বাচ্চাদের পড়ানোটা আমি পছন্দ করতাম। তারপরে আমার যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, তখন আমি প্রথমে আর্কিটেকচারে ভর্তি হই। কিন্তু একটা কথা আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, তো সেটাই হয়েছে আমার ক্ষেত্রে। তারপরে আমি সেটা ছেড়ে ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স করে তারপরে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ পাই ইউএসএস স্টেট ডিপার্টমেন্ট অ্যাজ অ্যান এডুকেশনাল অ্যাডভাইজার। তো সেই ক্ষেত্রে আমার ইচ্ছা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সে সময় পড়াশোনা নিজে করার জন্য, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি সে সময় ছিল, আমি শুরু করি 1980s এর দিকে, 80s তো দীর্ঘ 18 বছর আমি এতে যুক্ত হয়ে যাই এখানে 1989 আসার আগে, এবং তখন বাংলাদেশের যে পরিস্থিতি ছিল যে ছাত্র সমাজে একমাত্র ইউএস ইনফরমেশন সার্ভিসে ছিল যে তারা বাইরে পড়াশোনা করতে যাবে, এবং আমি একটা বিরাট দায়িত্বে পড়ে যাই। আই এম গ্রেটফুল যে এটা একটা নতুন প্রফেশন হিসেবে আমি সে সময় গড়ে তুলতে পেরেছি। স্টেট ডিপার্টমেন্ট এবং ন্যাফসা, এটা হয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজিং, তো সে তাদের সাথে সংযুক্ত হয়ে আমি এটা একটা নিজের প্রফেশন হিসেবে ডেভেলপ করি, এবং বাংলাদেশি স্টুডেন্টসদের কিভাবে সাহায্য করা যায় সেটাই আমার একমাত্র মোটিভেশন ছিল। এবং দেখা যেত যে তখন তাদের আসার জন্য অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক মানে সম্ভাবনা দাঁত বন্ধ ছিল বলা যায়, সেগুলোকে আমার আস্তে আস্তে বের করতে অনেক সময় লেগেছে, এবং এখন মনে হয় যে পর্যায়টা সহজ হয়ে গেছে। কেন বাংলাদেশে এখন শুধু ইউএসএ আসছে তা না, ক্যানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, অন্যান্য কান্ট্রি মালয়েশিয়া আছে, তাদের সুযোগ হয়েছে। কিন্তু সেই সময়টা যারা এসছেন, এবং আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা অনেক অনেক পরিশ্রম করে যে টেস্টগুলো দিতে হতো, এবং আমাকে এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়েছে সেই সময়। তো এখনকার অ্যাডভাইজিং অনেক সহজ সেই তুলনায়, কারণ এখন অনলাইন স্টুডেন্টরা গিয়ে অনেক ইনফরমেশন পায়, এবং যারা পড়ে এসছেন দেশে গিয়ে কাজ করছেন তারাও অনেক কিছু বলতে পারেন। তো আমি সময় সুযোগ পেলে অবশ্যই আমি স্টুডেন্টদের সেভাবেই সাহায্য করে থাকি।
আচ্ছা, যারা 80s দশকে 90s দশকে যারা যুক্তরাষ্ট্রে পড়তে এসছেন, আপনার নাম তাদের কাছে অত্যন্ত সুপরিচিত বলতে হবে। আপনি বর্তমানে এখন আমেরিকায় আছেন এবং এখানে আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে থাকেন, এখন আপনি কি ধরনের পরামর্শ দেন?
এখন আমি পরামর্শ দেই যে কিভাবে প্রতিকূলতা, এখনকার সময়গুলো আমাকে যে সময় শুরু হয়েছে, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্ট না, সাউথ ইস্ট এশিয়ান স্টুডেন্টস, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, সকলের জন্য আমি একটা গাইডলাইন সেই সময় তৈরি করেছিলাম, এবং ইউএস ফান্ডিং থেকে আমাকে এটা একটা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে আমার ভিজিট করা ছিল, এবং তাদের কি ইভ্যালুয়েশন করতে হয়, তাদের কি কি প্রয়োজন এই সাউথ ইস্ট এশিয়া থেকে, তাদের কি কি দেওয়া হবে, এবং সেটা একটা স্ট্যান্ডার্ড আমি গাইডলাইনস তৈরি করেছিলাম, সেগুলো ফলো করতো ইউনিভার্সিটি কলেজগুলো। সেটা একটা ভীষণ অভিজ্ঞতা আমার জন্য, যেটার মাধ্যমে আমি স্টুডেন্টসদেরকে অ্যাডভাইস করা আমার জন্য সহজ ছিল, এবং অলসো ওরাও আমাদের নির্দেশাবলী মানত, কারণ ক্রিডেন্সিয়াল ইভ্যালুয়েশনের ব্যাপারটা, যেটা এখন বাংলাদেশের থেকে বলি আমি, যে যেই ইউনিভার্সিটি বা কলেজ থেকে যারা পাশ করছে ওটা ডিরেক্টলি ইউনিভার্সিটিগুলোতে এখানে পৌঁছে যাবে, স্টুডেন্ট এটা আপনার কোনো পাঠাতে পারবে না, সেই সমস্ত জিনিস। তারপর টেস্টিং এর ক্রাইটেরিয়া যেমন এসএটি, টোফল, জিআরই, জিম্যাট, সেগুলোরও তো এই জিনিসগুলো তখন থেকে হয়েছে। এখন স্টুডেন্টদের জন্য অনেক ইজি হয়ে গেছে, এখন যে যে বিষয়ে পড়াশোনা করতে চায় এটা নিয়ে আমি তাদের সাথে ডিসকাস করি প্রথমে, তাদের ইচ্ছাগুলো জানতে চেষ্টা করি যে তারা অ্যাকচুয়ালি কি হতে পারে এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে এসছে এবং কি পড়তে তারা ইচ্ছুক। প্রত্যেকে তো ডিফারেন্ট, এটা বুঝতে হবে যে বাবা মা একটা চাচ্ছে, স্টুডেন্টসরা অন্য কিছু চাচ্ছে, তো ওদের জিনিসটাই আমি প্রাধান্য দিই বেশি, যে ওরা কি করতে চায় এবং ইউনিভার্সিটি কলেজগুলো কিভাবে খুঁজে বের করবে সেটা অ্যাডভাইস করি, এবং তারপরে তাদের যোগাযোগের কিভাবে করবে এবং টেস্ট রিকোয়ারমেন্ট এবং অন্যান্য ইনিশিয়াল রিকোয়ারমেন্টগুলো সেগুলোর ব্যাপারে অ্যাডভাইস করি। এবং এটা একদিনের ব্যাপার না, এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এবং স্টুডেন্টদের যথেষ্ট ধৈর্য সহকারে সেটা ফলো আপ করতে হবে যেন তাদের একটা ভালো জায়গায় অ্যাডমিশন হয় তাদের মনের মতন।
আচ্ছা, বর্তমানে বহু শিক্ষার্থী অনলাইনে পড়াশোনা করেন, এ সম্পর্কে আপনার বক্তব্য?
এটা আমার জন্য আবারও একটা সুখকর বিষয় যে যখন আমি দীর্ঘ 18 বছর ইউএস স্টেট ডিপার্টমেন্টে কাজ করে এখানে আসলাম এসআইবি নিয়ে, মানে স্পেশাল ইমিগ্রেশন, যেটা আমি আমার নিজের জন্যই এসেছি যে আমার পড়াশোনাটা আটকে আছে, এবার আমার সেকেন্ড মাস্টার্স করতে আমি এখানে আসলাম জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে। শেষে আমি এডুকেশন টেকনোলজি লিডারশিপে করি, তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স করেছি। সুতরাং দেশের ব্যাপারটা আমার জানা, এবং এই দেশে এসেও আমি যখন এটা করার পরে আমি ইউনিভার্সিটিতে একটা অনলাইন ইউনিভার্সিটিতে আমি চাকরি পাই, শ্রেয়ার ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটির দীর্ঘ 12 বছর আমি কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্টে, অ্যাডমিশন, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার, স্টুডেন্ট সাপোর্ট, একাডেমিক অ্যাডভাইজার, এই সমস্ত ব্যাপারে। তো একটা ইউনিভার্সিটি কীভাবে চলে অনলাইনে সেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। এবং একটা মজার ব্যাপার যে যখন আমি জর্জ ওয়াশিংটনে আমার মাস্টার্স থিসিস দেই, সেটা আমার থিসিস ছিল, পর্যায়টা ছিল যে আপনি মনে আছে আমাদের দেশে টোকাই একটা রফিকুর নবী করতেন, তো তখন আমার মনে বাধা টোকাই, টোকাই গোস টু ইউএস একটা ইউনিভার্সিটির নাম দিয়েছি, তো টোকাই টু ভার্জিনিয়া টেক, খুব ভালো নাম করা, পরবর্তীতে আমার মেয়েও যায় ওটাতে। তো তখন এটা কি করে সম্ভব সেটাই আমি পুরো থিসিসে তুলে ধরেছি, এবং সেটা তখন অনলাইনেই ছিল যে অ্যাডমিশন একটা ওরকম একটা পর্যায়ের টোকাই কিভাবে পরিশ্রম করলে এটা সম্ভব হতে পারে, তো সেটা আমার একটা চ্যালেঞ্জ ছিল, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এবং তারপরে আদার তো রিকোয়ারমেন্টস যেগুলো আছে, এবং সুতরাং এই পর্যায়গুলো দেখার ব্যাপার আছে যে যখন আমি দীর্ঘ 18 বছর আমি বিভিন্নভাবে কনভিন্স করতে চেষ্টা করেছি, এবং আমি লাকি যে আমার সুপারভাইজ যারা ছিলেন আমেরিকান তারা সকলেই সহযোগিতা করেছে, কারণ ওই সময় আমাদের প্রায় 100 জনের উপরে আসতো, এবং কিভাবে আমি অ্যাডভাইজিং সেন্টারটাকে ভিডিও তৈরি করেছি, তারপরে আপনার যেটা বললাম যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য যেটা করা হয়েছে সেটা করেছি, এবং তারপরে আউটরিচ প্রোগ্রাম করতাম দেশের বিভিন্ন জায়গায় গিয়ে, আমি পুরো ঢাকা, বাংলাদেশে ঢাকা ছাড়িয়ে যারা আসতে পারবে না তাদের জন্য আমি আউটরিচ প্রোগ্রাম করে এবং ভিজিট করতাম প্রত্যেক মাসে, এবং ভিজিট করে তাদের ইনফরমেশন দিতাম। এখন জিনিসটা অনেক সোজা হয়ে গেছে অনলাইন হয়ে, সেই জন্য আমি বলছি যে অনলাইনে যখন আমি এই ইউনিভার্সিটি থেকে করি তখন আমি শুধু বাংলাদেশে টিকে থাকিনি, সেটা আমার গ্লোবাল অ্যাডমিশন প্রসেস ছিল।
আচ্ছা, এবং তাহলে বিভিন্ন দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে আপনার কাজ করতে হয়েছে যাতে তারা কিভাবে মানে পড়াশোনা করতে পারে অনলাইনে।
এক্স্যাক্টলি, আমি যখন ভাবতাম প্রথমে যে বাংলাদেশেরই দোষ হচ্ছে, বাংলাদেশ এটা করবে না ওটা করবে না, কিন্তু যখন আমি এই বিরাট গ্লোবাল স্পেসের মধ্যে বিচরণ করি তখন দেখি এটা আপনার কনফ্লিক্ট বা এটা একটা রিকোয়ারমেন্ট বিশ্বব্যাপী, এবং পড়াশোনা করা, ইউএস ডিগ্রি করার যে একটা প্রবণতা শুধু আমাদের দেশে না বিশ্বের সব দেশেই আছে, এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমার ধারণাটার পরিধিটা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং আমি খুব সহজ সরলভাবে ওদের বুঝতে চেষ্টা করি, ওদের জানতে চেষ্টা করি যে ওরা কি চাচ্ছে। অনেকে অনেক সময় প্রথমে বলতে চায় না, কিন্তু তারপরে যখন আমি খুব কমফর্ট লেভেলে নিয়ে আসি কথা বলে, তখন দেখি যে হ্যাঁ ওদের এই একই, সব বিশ্বব্যাপী সবই সমস্যা কিন্তু একই, ভিসা রিকোয়ারমেন্ট, অ্যাডমিশন প্রসেস, এগুলো নিয়ে অনলাইনে। এবং অনলাইনের প্রসেসটা কিন্তু আরও সহজ, আপনার যখন সব কিছু প্রসেস কমপ্লিট হবে তখন তারা অ্যারাইভ করবে। এবং ভিসা রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা তো আপনারাও জানেন, এবং এখন মনে হয় একটু বেশি কঠিন হচ্ছে। তবে আমি দেখেছি বিশেষ করে বাংলাদেশি সাউথ ইস্ট এশিয়ান স্টুডেন্টসের একটা লেভেল অনেক হাই ছিল 90s থেকে 2000 পর্যন্ত। এখন যেহেতু বিভিন্ন দেশে যাচ্ছে একটু কম হতে পারে, কিন্তু রিকোয়ারমেন্টটা আর আসার প্রবণতা এখনো আছে। তো অনলাইনটা খুবই ইজি, ইজি এই জন্যে যে আজকালকার ইন্টারনেটের মাধ্যমে তারা ইমেলের মাধ্যমে সব কিছু কমপ্লিট করতে পারে। অনলাইনে ইনফরমেশন পাঠিয়ে দিচ্ছে অ্যাটাচমেন্ট করে, সো অ্যাডমিশন প্রসেসটা আরো ইজিয়ার হয়ে গেছে এখন।
আপনি বেশ কিছু সংগঠনের সঙ্গে জড়িত আছেন, তবে বিশেষভাবে উল্লেখ করতে হয় সারঅপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাবের কথা। আপনি সারঅপটিমিস্ট ইন্টারন্যাশনাল ক্লাব অফ ঢাকার নির্বাহী কমিটির সদস্য, এই সংগঠনটি সম্পর্কে এবং আপনাদের কার্যক্রম সম্পর্কে একটু বলবেন।
আমি ঢাকায় থাকাকালে শুধু সারঅপটিমিস্ট হচ্ছে একটা অর্গানাইজেশন, এটা হচ্ছে প্রফেশনাল উমেন্স অর্গানাইজেশন অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড, সেটা আমাদের ঢাকায়। এটার যখন অ্যাফিলিয়েশন হয় সেটা দীর্ঘ আজকের থেকে 35 বছর আগে বলবো, এবং তখন আমি নিজেও কাজ শুরু করি এবং এর সাথে অ্যাফিলিয়েটেড, বিকজ এদের কাজটা হচ্ছে এডুকেশন, এডুকেশনের উপরে কাজ করা। কারণ এখনো আমাদের কয়েকটা স্কুল চলছে এবং এছাড়াও বিভিন্ন প্রজেক্টে যেন আমাদের মেম্বাররা কাজ করে। আমি যেহেতু এখন ঢাকার বাইরে, আমি এবারও গেছি, গিয়ে আমি কয়েকটা পদক্ষেপ বা প্রজেক্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু বাচ্চাদের এবং বাচ্চার মাদেরও অনেক হেল্প করা হয়, যে এম্পাওয়ারমেন্ট, ওদের মেইন টি হচ্ছে যে এডুকেশন এম্পাওয়ারমেন্ট, এডুকেশনের এবং মহিলাদেরকে সেভাবে কি করে হেল্প করা যায় সেটা। তো এটার সাথে আমি এখনো সংযুক্ত আছি, তবে যেহেতু দেশের বাইরে, আমি এখন দেশের বাইরে থেকেও এটার জন্য কাজ করব। আগে আমার নিজের প্রফেশনালে খুবই ব্যস্ত ছিলাম, এখন আমি একটু সময় করে নিয়েছি যে ওটা কি করে আরো বেশি, কারণ যে জিনিসটা আমি লক্ষ্য করি যতবারই বাংলাদেশে যাই, আমি দেখি যে আমাদের দেশে আমরা সবসময় বলি নারী শিক্ষা, নারী শিক্ষা। আমি মনে করি নারী এবং পুরুষ দুটো শিক্ষারই একান্ত প্রয়োজন, এবং তার চেয়ে বেশি প্রয়োজন বাচ্চাদের। আমি বর্তমানে বাচ্চাদের এখানে এডুকেশন ইনস্টিটিউশনে কাজ করছি, সুতরাং আমি দেখছি যে আমাদের দেশের এটার আরো বেশি বৃদ্ধি করতে হবে। সো সেখানে ওই এডুকেশন যে গ্রুপটা, স্টুডেন্টস যারা ছোট বাচ্চা থেকে, তারা যদি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে আমাদের ফিউচার জেনারেশন অবশ্যই আরো ভালো হবে, সেটাই আমি চিন্তা করি। আর 97 আমি ওদের সারঅপটিমিস্ট হচ্ছে, এটা এইবার নেক্সট ইয়ারে ওদের 100 ইয়ার্স হবে অ্যানিভার্সারি, আমি 75th অ্যানিভার্সারিতে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে গেছিলাম, এবং ওখানে গিয়ে বিশাল একটা পৃথিবীর বিভিন্ন দেশের মহিলাদের সাথে।
এটা কোথায় হয়েছিল?
এটা গ্রেট ইংল্যান্ডে হয়েছিল,
আচ্ছা,
ইউকেতে। তো এই এই অর্গানাইজেশনটা এখনো আছে, কিন্তু এটার আলাপ আলোচনা বাইরে খুব বেশি শোনা যায় না, কিন্তু কাজের ক্ষেত্রে এরা খুব ভালো কাজ করে। এছাড়া আমি বিভিন্ন কালচারাল লাইব্রেরি এবং আমাদের ইউএস এম্বাসির যেগুলো ছিল অর্গানাইজেশন সেগুলোর সাথে যুক্ত ছিলাম, কিন্তু এটাকে আমি আরো বেশি ভাবে এতে ইনভলভ হতে চাই, কারণ এখান থেকে যেটুকু শিখেছি আমি এখানে, আমি ওটা ইনভলভ করতে চাই, আমার দেশের জন্য কাজে লাগাতে চাই।
আপনি প্রিন্স উইলিয়াম কাউন্টি লিটারেসি ভলান্টিয়ার, তার সঙ্গেও জড়িত আছেন সদস্য, এ সম্পর্কে একটু বলবেন।
এখানে আসার পরে আমি দেখলাম যে শিক্ষার যে জিনিসটা, এটা কিন্তু লিটারেসি যেটা, এটা কিন্তু এখানেও আমাদের দেশ বলে না, পৃথিবীর অন্যান্য দেশে যারা এখানে আসছে গত অনেক সময় এরা হেসিটেট করে কথা বলতে বা কিছু করতে। তো আমি ওইখান থেকে একটা ট্রেনিং গ্রহণ করি, এবং তারপরে যারা আমার সাথে ট্রেনিং করতে চায় বা ওদেরকে কি করে ইনকারেজ করে ওদের ইংরেজি বা অন্যান্য ব্যাপারে ওদের সহায়তা করে এগিয়ে দেওয়া যায় সেটার ব্যাপারে সাহায্য করা। তো সেটা আমি আমার যখন সময় কিছুটা পাই সেটা দিয়ে আমি ওটা ওদেরকে সাহায্য করতে চেষ্টা করি।
আচ্ছা, সব শেষে আপনাকে প্রশ্ন করব আমাদের তরুণ শ্রোতাদের জ্ঞাতার্থে, তারা যদি যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের কি করা উচিত, কিভাবে প্রস্তুতি নিতে হবে?
আমি দেখছি, আমি যখন ছিলাম ওখানে, অ্যাকচুয়ালি আমি যখন ইউএসএস অ্যাডভাইজিং সেন্টারে ছিলাম তখন কিন্তু আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলি শুরু হয়, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, এবং ওদেরকে আমি কী কী রিকোয়ারমেন্ট, কারিকুলাম ডেভেলপমেন্ট এইসব ব্যাপারে যথেষ্ট সাহায্য করতে চেষ্টা করেছি এবং তখন তারা আসতো। তাতে এখন দেখা যায় যে বাংলাদেশে যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের কারিকুলামটা, মানে ট্রান্সফার ক্রেডিটসগুলা খুব সহজে তারা বুঝতে পারে যে ক্রেডিটটা কীভাবে ট্রান্সফার করা যাবে, কীভাবে কী করে আর্ন করা যায়। এই ব্যাপারে যারা পড়ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে বা আমাদের বাংলাদেশি সিস্টেমেও এগুলো মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আশা করি আমাদের স্টুডেন্টসদের। তো সেইখানে আমি বলবো যে যারা পড়াশোনায় করছেন, বাংলা মিডিয়ামে পড়েন কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন বা ইংরেজি মিডিয়ামে পড়েন, প্রত্যেকে আমেরিকান টেস্ট রিকোয়ারমেন্টগুলো আগে দেখতে হবে, কতগুলো জিনিসে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। যারা বাংলায় পড়েছেন তাদের ইংরেজিতে অবশ্যই ভালো করতে হবে, টোফলটা তাদের ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট। তারপরে আর ওদের ভালো করে যে এসে তারা অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি করতে পারে। এডুকেশনাল রিকোয়ারমেন্টের মধ্যে, অ্যাডমিশন রিকোয়ারমেন্টের মধ্যে যা আছে তার মধ্যে হচ্ছে তাদের আদার অ্যাক্টিভিটিসের প্রতি বেশি ইম্পর্টেন্সও দিতে হবে, যেন খেলাধুলা করছে বা লেখালেখি করছে বা অন্যান্য দিকে, যেমন এখনকার অনেক কিছু এসছে যারা সেগুলো নিজেরা কতটা জানছে, শুধু বসে থাকা না, পড়াশোনা করা না, তারপরেও কোনো কাজের রেসপন্সিবিলিটিটা কতটা নিতে পারছে এগুলোও কাউন্ট করে। এবং শুধু ছোটখাটো ইউনিভার্সিটিতে যোগ দিলে চলবে না, আরও কিছু বড় কম্পিটিটিভ ইউনিভার্সিটিগুলোতেও তারা অ্যাপ্লিকেশন করতে পারে। কারণ বেশিরভাগই দেখা যায় বড় ইউনিভার্সিটিগুলি ফান্ডিং হয়, তাতে হয় কি আমাদের বাংলাদেশি স্টুডেন্টস যারা তাদের সুযোগটা একটু বেড়ে যায়, বিশেষ করে মাস্টার্স লেভেলে। সুতরাং পড়াশোনায় মনোযোগ দিতে হবে, পড়াশোনায় কী কী রিকোয়ারমেন্ট সেটা ফলো আপ করতে হবে, কমিউনিকেট করতে হবে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শুধু একটা দুটো ইউনিভার্সিটি ধরে রাখলে চলবে না, আশা করে বসে থাকলে মন খারাপ করলে চলবে না, আরও বেশি করতে হবে, আরও বেশি করে আপনাদের যেই পরিধিটা বাড়াতে হবে, যে তাতে করে হবে কি কোনখান থেকে আসছে, কীরকম যোগ্যতা এখানে হলো না, মন খারাপের কিছু নেই, অন্য জায়গায় হলো। সো এইভাবে ম্যাপ আপ করে নিতে হবে আর কি। তো এটার পরেও নিজেদের সদিচ্ছাটা অনেক ইম্পর্টেন্ট, এগুলোর জন্য লেগে থাকতে হবে ধৈর্য সহকারে। এবং আমি আশা করি, এবং আমি খুব কিন্তু বাংলাদেশি স্টুডেন্টসের ব্যাপারে ভীষণ প্রাউড ফিল করি যে অতঃপর যারা ওই দেশ থেকে এসেছে আমি বুঝতে পারি তারা কতটা পরিশ্রম করে আসে, এবং যখন এখানে এসে পড়াশোনা করে একসময় কিন্তু একটা কথা হচ্ছে যে যারা পড়তে আসছে এখানেই থেকে যাচ্ছে, চলে যাচ্ছে না। আমি এখন খুব পজিটিভ দেখি যারা পড়াশোনা করেছে তারা কিন্তু দেশে ফিরে গিয়ে ভালো ভালো জায়গায় কাজ করছে, এবং তারা অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করবে সেভাবেই মনে করি।
জেবুন্নেসা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এবং শ্রোতাদের, বিশেষ করে ধৈর্য ধরে শোনার জন্য। থ্যাংক ইউ।